অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমাদের শান্ত অধিবেশন শুরু হলো। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইজাজ বেন হিউসেন। আর শুনবেন কলকাতা থেকে পাঠানো দীপঙ্কর চক্রবর্তীর পরপর দুটি রিপোর্ট।
অবশেষে খোঁজ মিলল ভারতের চন্দ্রযান ল্যান্ডার বিক্রমের। ভারতের চন্দ্র অভিযানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। নাসা কাজ করতে চায় ইসরোর সঙ্গে।
আরও থাকবে ঢাকা থেকে আমির খসরুর পাঠানো একটি প্রতিবেদন।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি এবং নিয়মনীতি ভঙ্গের অভিযোগে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরও দুটো এনজিওর কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে একজন আমেরিকান সেনাসহ ১২ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিতব্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি ও শীর্ষ তালেবান নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তালেবান অন্যায় ও ভুলভাবে লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তিনি বলেন, এই অতি গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার সময়ও যদি তালেবান যুদ্ধবিরতির সিদ্ধান্ত না রক্ষা করে তাহলে তাদের সঙ্গে সমঝোতা আলোচনার কোনো মানে নেই। আর কত দশক তারা যুদ্ধ করতে চায়। দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও তালেবান নেতাদের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝখানেই ওই বোমা হামলা ও প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তায় আলোচনা থমকে গেল। এদিকে ওই সন্ত্রাসী ঘটনা অব্যাহত হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সিএনএনে দেয়া সাক্ষাৎকারে পম্পেও বলেছেন, তাদেরকে পুরস্কৃত করবার আগে তালিবান নেতাদের সঙ্গে বসার আগে যুদ্ধপ্রমাণ ওই দেশটিতে তারা যে প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে সেই প্রমাণ দেখতে চাই আমরা। এর আগে যুক্তরাষ্ট্র ও তালিবান নেতাদের সঙ্গে প্রায় এক বছরব্যাপী বিভিন্ন সময়ে শান্তি বৈঠকের বেশ অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্বদানকারী প্রধান আলোচক জালমে খালিলজাদ বলেছেন, তারা একটি খসড়া চুক্তি করেছেন যাতে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যদি অনুমোদন করেন তবে সেখানকার ৫টি সেনা ঘাঁটি থেকে ৫,০০০ আমেরিকান সৈন্য ১৩৫ দিনের মধ্যে ত্যাগ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের নিন্দা করেছে আফগান তালিবান। পাশতু ভাষায় এক বিবৃতিতে তালিবান কর্তৃপক্ষ বলেছে, দোহা শান্তি আলোচনার অগ্রগতি হিসেবে দুই পক্ষের সম্মতিতে ২৩ সেপ্টেম্বর থেকে যে পরবর্তী পদক্ষেপ শুরু করবার কথা ছিল তাতে ছেদ পড়ল। অবশেষে খোঁজ মিলল ভারতের চন্দ্রযান ল্যান্ডার বিক্রমের। অরবিটারের ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে, আজ জানিয়েছেন ইসরো চেয়ারম্যান কে শিবন। জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী বিস্তারিত।
কাগজে কলমে চাঁদের মাটিতে পা রাখতে না পারলেও ভারতের চন্দ্র অভিযানের ভূয়সী প্রশংসা করেছে মহাকাশ বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে অগ্রণী দেশ যুক্তরাষ্ট্র। প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। ইসরোর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় তারা। রবিবার টুইটারে ইসরোকে ট্যাগ করে নাসা লিখেছে, মহাকাশটা কঠিন জায়গা, চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার লক্ষ্য নিয়ে ইসরোর অভিযান প্রশংসনীয়, অভিনন্দন জানাই। এই প্রেরণাদায়ক অভিযানের পর ভবিষ্যতে একসঙ্গে সৌরজগতের অন্বেষণ করতে আমরা উদ্বুদ্ধ। নাসার মতোই ভারতের এই উদ্যোগকে সাধুবাদ দিয়ে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, চন্দ্রযান ২ অভিযান ভারতের একটি বিরাট পদক্ষেপ যা ভবিষ্যতে বৈজ্ঞানিক অগ্রগতিতে রসদ যোগাবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যনির্বাহী সচিব অ্যালিস জি ওয়েসেল টুইটারে লিখেছেন, চন্দ্রযান ২-এর অনন্য প্রচেষ্টার জন্য ইসরোকে অভিনন্দন। ভারতের পক্ষে একটি বিরাট পদক্ষেপ এই অভিযান। আগামী দিনেও বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে তা মূল্যবান তথ্য যোগাবে। আমাদের কোনো সন্দেহই নেই যে মহাকাশ অভিযানে ভারত তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এর আগে ভারতের চন্দ্রাভিযান নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
অবশেষে খোঁজ মিলল ভারতের চন্দ্রযান ল্যান্ডার বিক্রমের। অরবিটারের ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে, আজ জানিয়েছেন ইসরো চেয়ারম্যান কে শিবন। শনিবার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। চন্দ্রযান ২ মিশনের আশা ছাড়েনি ইসরো, ভরসা রেখেছিলেন ইসরো চেয়ারম্যান কে শিবন। গত ২৪ ঘন্টায় মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা সম্ভাবনা ছিল চন্দ্র প্রদক্ষিণ করে অরবিটার বার্তা পাঠাতে পারে। রবিবার সকালে ভারতীয় সময়ে সেই অরবিটারই খুঁজে বার করল বিক্রমকে। ইসরো জানিয়েছে অরবিটারে পাঠানো অপটিক্যাল ইমেজে দেখা গিয়েছে চাঁদের মাটিতেই আছে বিক্রম। বিজ্ঞানীরা তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। কে শিবন জানিয়েছেন অরবিটারের থার্মাল ইমেজে ধরা পড়েছে বিক্রমের ছবি, তার ভেতরে প্রজ্ঞানও অক্ষত অবস্থাতে আছে বলে মনে করা হচ্ছে। অরবিটারের মাধ্যমে তার সঙ্গে রেডিও যোগাযোগের চেষ্টা চলছে, তা শেষমেশ যদি বা সম্ভব না হয় চন্দ্রযান দুই মিশনের 95% সফল হয়েছে বলে তাঁর বিশ্বাস। অরবিটার নিয়মমাফিক চন্দ্র প্রদক্ষিণ করে ছবি পাঠিয়ে যাচ্ছে, এখনও 7 বছর সে কর্মক্ষম থাকতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম ঢাকা থেকে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামী বুধবার ঢাকায় এবং বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি। এছাড়া 26 সেপ্টেম্বর ময়মনসিংহে ও 29 সেপ্টেম্বর রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে বলেন, শুধুমাত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করার কারণেই খালেদা কে মুক্তি দেয়া হচ্ছে না। একটি দুর্নীতির মামলায় জেলে আটক খালেদা জিয়া বর্তমানে অসুস্থতার কারণে ঢাকার একটি সরকারি হাসপাতালে গত 4 মাস যাবৎ চিকিৎসাধীন আছেন। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার একটি জামিন আবেদন রোববার শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। এর আগে গত 31 জুলাই একই মামলায় বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিল আদালত। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
হারিকেন ডরিয়ান কানাডার নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের দিকে ঘুরে উত্তর আটলান্টিকে পড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় হারিকেন সেন্টারের মতে ডরিয়ান রবিবারের মধ্যেই তীব্রতা কমে দুর্বল হয়ে পড়বে। শনিবারই কানাডার আটলান্টিক উপকূলে আঘাত করেছে ডরিয়ান। নোভা স্কটিয়ার প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্সের উপকূলীয় এলাকায় এর আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ডরিয়ানের আঘাতে হ্যালিফ্যাক্সের 3 লাখ অধিবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কানাডায় আঘাত হানার আগে ডরিয়ান যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ম্যাসাচুসেটস এবং মেইনে আঘাত করে। ডরিয়ানের তীব্রতায় শুক্রবার নর্থ ক্যারোলাইনা এবং সাউথ ক্যারোলাইনার উপকূলে বন্যার সৃষ্টি হয়। বাহামায় ডরিয়ান 5 মাত্রার হ্যারিকেন হয়ে আঘাত করে, যাতে প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং বাহামায় 43 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। হংকংয়ের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহায়তা কামনা করেছেন হংকংয়ের গণতন্ত্রকামী মানুষেরা। রবিবার যুক্তরাষ্ট্র কনসুলেটের সামনে জড়ো হয়ে হাজার হাজার মানুষ এই সংকট সমাধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন। প্রতিবাদকারীরা অনেকে আমেরিকান পতাকা হাতে নিয়ে মিছিল করে যুক্তরাষ্ট্র কনসুলেটের সামনে। গত জুন মাসে এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যর্পণ বিলের দাবিতে হংকংবাসী প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন সময় বিক্ষোভে পুলিশি অভিযান হয়, অনেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দাবির সঙ্গে যুক্ত হয় পুলিশি অভিযানের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দাবি। এছাড়া তারা দাবি করেন তাদের নিজেদের নেতা নির্বাচনের ক্ষমতা তাদের হাতেই দিতে। গত সপ্তাহে হংকংয়ের নেতা ক্যারি ল্যাম ঘোষণা দেন এক্সট্রাডিশন বিল প্রত্যাহারের, তবে প্রতিবাদকারীরা বলেন অনেক দেরি হয়ে গেছে। এবার থেকে আর বিনামূল্যে মিলবে না সরকারি চিকিৎসা পরিষেবা। এই নির্দেশ জারি করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজ্য সরকারের তরফে। এর উপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের সবচেয়ে নামি আইনজীবীদের মধ্যে একজন ছিলেন রাম জেঠমালানি। তার জন্ম হয় 1923 সালের 14 সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর এলাকায়। আইনজীবী হওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক পরিচয় রয়েছে তার কর্মময় জীবনে। একসময় সক্রিয় রাজনীতিও করেছেন তিনি। 6ষ্ঠ ও 7ম লোকসভায় মুম্বাই থেকে সাংসদ নির্বাচিত হন রাম জেঠমালানি। প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আইনমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। রাম জেঠমালানির প্রয়াণে শোকস্তব্ধ দেশের আইনজীবী মহল থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শুনছিলেন ভারতের বর্ষীয়ান আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমালানির প্রয়াত হবার রিপোর্ট। এবারে পরমাশিস ঘোষ রায়েরই আরেকটি রিপোর্ট, বিনামূল্যে মিলবে না সরকারি চিকিৎসা পরিষেবা, তাই নিয়ে।
ত্রিপুরা রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত খরচ 2-3 গুণ বাড়ানোর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে নতুন রেটও ধার্য করা হয়েছে। প্রকাশিত ওই নোটিশ অনুযায়ী এখন থেকে APL কার্ডধারী রোগীদের প্রথমে সরকারি হাসপাতালে 20 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে, তারপর ICU ভর্তি হলে দিন পিছু 600 টাকা, হিস্টোলজি ও সিস্টোলজি করলে 863 টাকা দিতে হবে। নতুন নিয়মে ছাড় দেওয়া হয়নি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদেরও, তাদের ক্ষেত্রে প্রথমে 10 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে, তারপর APL থেকে কিছু টাকা কম দিয়ে সরকারি চিকিৎসা পরিষেবার সুবিধা নিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন শুধুমাত্র অন্তদ্বয় যোজনার অধীনে থাকা মানুষজন। নতুন এই নিয়মের তীব্র সমালোচনা করেছেন ত্রিপুরার বিরোধী দল CPM। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদে এই ছিল আজকের খবরগুলো।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে 1575 kHz আর 190 মিটার ব্যান্ডে এবং সরাসরি ফেসবুক লাইভ পেজে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশ সরকার 2টি NGO-র কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞ আসিফ মুনিরের সাক্ষাৎকারটি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খুসরু।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি এবং নির্ধারিত নিয়মনীতি ও শর্তভঙ্গের অভিযোগে বাংলাদেশ সরকার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কার্যরত 2টি NGO-র কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। NGO দুটো হচ্ছে অ্যাডভেন্টিস ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি বা ADRA এবং আল মারকাজুল ইসলামী। ব্যাংকগুলোকে এই NGO-র আর্থিক লেনদেন বন্ধেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে একই কারণে রোহিঙ্গা ক্যাম্পে 41টি NGO-র কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঢাকায় বিশেষজ্ঞগণ NGO-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপ নয় বলে মনে করছেন। এছাড়া UNHCR, IOM সহ জাতিসংঘের সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ব্যাপারেও বাংলাদেশ সরকার যেসব বক্তব্য দিয়েছে তা সঠিক হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। NGO-র কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ, জাতিসংঘের সংস্থাগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারের বিভিন্ন বক্তব্য প্রদান, সামগ্রিকভাবে কড়াকড়ি আরোপ এবং চীনের মধ্যস্থতা সম্পর্কে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা বিষয়ক বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা IOM এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনির।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সবশেষ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর থেকে বাংলাদেশ সরকার বেশ কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে NGO-গুলোর বিরুদ্ধে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে। আগে 41টি NGO-র কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার কথা জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নতুন আরও 2টো NGO-কে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে থেকে। আর রোহিঙ্গাদের বাংলাদেশি মোবাইল ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এছাড়া আরও বেশ কিছু কড়াকড়ি ব্যবস্থা আরোপ। এই কড়াকড়ি আরোপকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
আসলে এই প্রত্যাবাসন যে এখনো শুরু হয়নি এবং বিশেষ করে 22শে অগস্টের যে তারিখটি নির্ধারণ হয়েছিল এবং প্রক্রিয়ার কথা ভাবা হয়েছিল, সেটা না হওয়ার জন্য সরকার নিজের দায়িত্বটা মনে হচ্ছে পাশ কাটিয়ে NGO এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর এমনকি রোহিঙ্গাদের উপরই দিতে চাইছে, যেটা আসলে ঠিক না। এখানে দায় দায়িত্বটা সরকারেরই নেওয়া উচিত ছিল। আর এই যে NGO-দের বিরুদ্ধে যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটাও মনে হচ্ছে খুব ঢালাও ভাবে নেওয়া হচ্ছে। এটার যদি তদন্ত থেকে থাকে, এরা এই NGO-রা অনেকেই আছে যারা গত 2 বছর শুধু না, অনেকে 7-8-10 বছর ধরেও কক্সবাজার এলাকায় কাজ করছে, অনেকে হয়তো আছে গত 2-3 বছর ধরে কাজ করছে। তো এতদিনের মধ্যে কোনো উদ্যোগ তাহলে নেওয়া হয়নি কেন? এবং যেটুকু শোনা গেছে যে এদের তালিকাটি আরো আগে থেকেই বিভিন্ন সময় আমাদের গোয়েন্দা সংস্থাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাহলে হঠাৎ করে 22শে অগস্টের পরেই কেন এই, বিশেষ করে 25শে অগস্টের যে সমাবেশ হলো তারপরে কেন নিতে হলো? এই যে টেলিফোন নিয়ে যেটা হচ্ছে, তাদের সিম বা তাদের ওখানে 2G, 3G, 4G এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটাও তাহলে এতদিন নজরদারি হয়নি কেন? হঠাৎ করেই যখন হচ্ছে এটা কিন্তু আসলে খুব একটা মনে হয় না যে ভবিষ্যতে আবার দেখা হবে। দেখা যাবে যে আবার 1 বছর পরে যেই কে সেই আবার ফোন ব্যবহার হচ্ছে। এবং এখানে আরো একটা ব্যাপার যে ফোন ব্যবহার করাটা এখানে দোষে কি হতে পারে? ফোন দিয়ে তারা কি কুকর্ম করছে বলে সরকার মনে করছে সেটা আসলে আমাদের জানার দরকার।
আচ্ছা, এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে NGO-র ক্ষেত্রে যে কথা বলা হয়েছে এর বাইরেও আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে যেমন UNHCR, IOM সহ অন্যান্যদের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনাদের এখানে কোনো তেমন কোনো কাজ নেই, আপনারা রাখাইনে গিয়ে পরিস্থিতি প্রস্তুত করুন। তো এটাকে আপনি কিভাবে দেখছেন?
এটা এক ধরনের হুমকির মতো মনে হয় সরকারি দিক থেকে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে। তবে এটা হয়তো কিছুটা হুমকি বা সচেতন করে দেওয়ার জায়গাতেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করি, কারণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেও জানেন যে বিশেষ করে জাতিসংঘের সংস্থাগুলোর সহযোগিতা ছাড়া যে ত্রাণ কর্মকাণ্ড এবং যে মানবিক সহায়তার কর্মকাণ্ড গুলো হচ্ছে, সেটা শুধু একা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা স্থানীয় প্রশাসন বা রেফিউজি কমিশনের অফিসের মাধ্যমে চালিয়ে যাওয়া সম্ভব হতো না, বিশেষ করে গত দু বছরে এটা যুক্তভাবেই কাজ চলছে। আর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটাও ভালোভাবে জানেন যে মিয়ানমারে বা যে কোনো দেশেই জাতিসংঘের সংস্থাগুলো তাদেরকে ওই দেশে মানে রাষ্ট্রীয় নীতি মালা যেরকম থাকে সেটার আওতাধীনেই কাজ করতে হয়। যে মিয়ানমারে যে তারা কাজ করতে পারছে না, বিশেষ করে জাতিসংঘের কোন দপ্তর বা ইউএনএইচসিআর, সেটার কারণ মিয়ানমার, সেটার পুরোপুরি কারণ ইউএনএইচসিআর এর না। কাজেই আশা করি যে এটি শুধু মৌখিক একটি কথা বা হুমকির জায়গায় থাকবে এবং এই ব্লেম গেম বা একে অপরকে দোষারোপের জায়গা থেকে আস্তে আস্তে আমরা সরে আসতে পারবো। গত কিছুদিনের মধ্যে বা এক দেড় বছরের মধ্যে অন্তত জাতিসংঘের সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা সরকারকে কোন রকম হুমকি দেওয়ার কথা শুনিনি বা সেটা আসলে হওয়ার কথাও না। কাজেই এটি একপাক্ষিক হয়েছে, কাজে এটা পাল্টাপাল্টি যদি না হয় তাহলে আশা করি এটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে এবং যৌথভাবে একসাথে কাজ করার একটা অবস্থান থাকবে যেটা আগেও ছিল।
আপনি অনেকদিন আইওএম এ কর্মরত ছিলেন, তো এইরকম হুমকি আসলে কতটা ক্ষতির কারণ হতে পারে বা ইতিমধ্যে কতটা ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হয়েছে এই হুমকির কারণে, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর ক্ষেত্রে যে কথা বলা হয়েছে, জাতিসংঘের সংস্থাগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে?
দেখুন, যে কোনো দেশেই যখন যদি উন্নয়ন কর্মকাণ্ড থাকে বা আমাদের এখানে যেহেতু একটা বিশাল কর্মযজ্ঞ রয়েছে মানবিক সহায়তা এবং ত্রাণ কার্যে, এই ওঠাপড়া গুলো থাকে, এই সম্পর্ক কখনো উন্নতি হয় অবনতি হয়, কিন্তু যেটা দেখা দরকার যে আসলে সেটার ভেতরে যুক্তি আছে কিনা এবং এবং এখানে একটা মানে ইতিবাচক জায়গার অবস্থান তৈরি করা যাতে করে একসাথে কাজ করা যায়, কারণ সমন্বিত উদ্যোগ ছাড়া সম্ভব না। এখানে বিভিন্ন গোষ্ঠী থাকবেই যারা একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে বা এখানে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, সেটার জন্যই আসলে এখানে একটু সচেতন থাকতে হবে। দেখুন, এই যে অগস্ট মাসে যে প্রক্রিয়াটি হঠাৎ করে আমরা জানতে পারলাম প্রত্যাবাসনের প্রক্রিয়ার, এটি আসলে হঠাৎ করেই এসেছে এবং মনে হয়েছে যে সরকারের দিক থেকেও পুরো প্রস্তুতি ছিল না। তো এইখানে মিয়ানমারের প্রতি কিছুটা অঙ্গুলি হেলন করা হয়েছে, তারাও আমাদের দিকে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে যে এই গত কয়েক সপ্তাহের যে ঘটনাগুলো ঘটছে কক্সবাজারে, পুরো মনোযোগ যেন বাংলাদেশের ভেতরে সমস্যা বাংলাদেশের ভেতরেই সমাধান করতে হবে এভাবে চলে এসেছে। এটাতে কিন্তু সামগ্রিক অর্থে রোহিঙ্গাদের জন্য যে সমস্যাটা সমাধানের দরকার, যেটা বাংলাদেশের স্বার্থেরও দরকার, সেটা কিন্তু খুব বেশি আগায়নি। আমরা মিয়ানমারের সাথে কতটা আলাপ আলোচনা বা চিন্তা করছি যে এটাকে দ্বিতীয় ধাপে কোন জায়গায় বা এর পরবর্তী ধাপগুলো কি হতে পারে? অতি দ্রুত অল্প কয়েকদিনের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক আছে এবং সেখানে কিন্তু নানা রকম প্রশ্ন আসবে এবং সেখানে প্রস্তুতিও থাকতে হবে যে কিভাবে আমরা মোকাবেলা করবো, বিশেষ করে মিয়ানমার যখন বাংলাদেশের উপরে দোষগুলো চাপাবে যে বাংলাদেশ খুব বেশি উদ্যোগ নিচ্ছে না এই প্রত্যাবাসনের ব্যাপারে, এবং সেই প্রস্তুতি না নিয়ে আমরা ভেতরে ভেতরে অনেকগুলো উদ্যোগ নিচ্ছি এবং সময় অনেকটা মানে দৃষ্টি নিক্ষেপ করে ফেলছি সরকারি নীতি নির্ধারকদের দিক থেকে আমাদের ভেতরে কি অবস্থা আছে, এবং সেটা আসলে মিয়ানমারের পক্ষেই যাচ্ছে এবং এই রোহিঙ্গা সমস্যা সমাধানের পক্ষে যাচ্ছে না।
চীন বর্তমানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে বিশ্লেষকগণ মনে করছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে এই মধ্যস্থতাকে অর্থাৎ চীনের মধ্যস্থতাকে কিভাবে গ্রহণ করা হতে পারে আপনি মূল্যায়ন করছেন?
মনে হয় এতে দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হবে, যেমন আন্তর্জাতিক চাপের কথা বলা হয়েছে বিভিন্ন সময়, আন্তর্জাতিক বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সেখান থেকে একটু উদ্যোগের কথাও ভাবা হয়েছে, কিন্তু যখন দ্বিপাক্ষিক প্রক্রিয়া শুরু হলো মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে এবং একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হলো, তখন কিন্তু আন্তর্জাতিক মহল কিছুটা একটু শিথিল অবস্থান নিয়েছিল। এটি এখন দ্বিতীয় পর্যায়ে ভাবা যেতে পারে, যেখানে মধ্যস্থতাকারীদের সহযোগিতা থাকছে বা থাকার কথা ভাবা হচ্ছে, সেখানে চীন এখন আছে, ভারতের কথাও মাঝে মাঝে এসেছে, এমনকি জাপানের কথাও সম্প্রতি এসেছে। আমার মনে হয় এটা আন্তর্জাতিক মহল কিছুটা পর্যবেক্ষণ করবে, যদিও আসলে গুরুত্বটা এটা যেহেতু একটা আন্তর্জাতিক সমস্যা, আন্তর্জাতিক ভাবেই এটা সমাধানের জন্য চেষ্টা করা উচিত, যেহেতু সমাধান অনেকদিন ধরে হচ্ছে না এবং এটা জটিল একটি প্রক্রিয়া, গত 2-3 বছরের ব্যাপার শুধু নয়। বিশেষ করে আমরা যদি ধরি যে মায়ানমারে তাদের নাগরিকত্ব আইন থেকে শুরু করে সেখানে সামগ্রিক যে অবস্থা সেটা চিন্তা করলে একটা দীর্ঘদিনের ব্যাপার। তো তারপরেও চীনের জড়িত হওয়ার জায়গাটাকে অন্তত দেখা হবে এখন যে এতে কার যত কিছু দূর আগায় কিনা, যেহেতু বিশেষ করে এই অঞ্চলে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ এর কারণে চীনের একটা তাদের জড়িত থাকার কিছুটা স্বার্থ বা তাদের নিজেদেরও কিছু এখানে কাজের প্রয়োজন রয়েছে এই এলাকায়, সেই চিন্তা করলে এটার একটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকতেও পারে,
বলছিলেন আসিফ মুনির। বিশেষজ্ঞগণ বলছেন প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে না পারা বা এক্ষেত্রে বিঘ্ন সৃষ্টির দায় এনজিও ও রোহিঙ্গাদের উপরে চাপিয়ে দেয়া যৌক্তিক নয়, বরং রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ পদক্ষেপ যাতে নেওয়া হয় সে লক্ষ্যে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সিনিয়র মন্ত্রী আম্বার রাডের পদত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আরও বেকায়দায় পড়েছেন। এর আগে 21 জন এমপি দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। লন্ডনে অবস্থানরত আমাদের বিশেষ সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
সিনিয়র মন্ত্রী আম্বার রাডের পদত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আরও বেকায়দায় পড়ে গেছেন। এর আগে 21 জন এমপি দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন। জনসনের ভাই জো জনসনও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সংকট ঘনীভূত হয়। এর মধ্যে আম্বার রাডের পদত্যাগের খবর কনজারভেটিভ শিবিরকে আরও অস্থির করে তুলেছে। আম্বার রাড তার টুইট বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী জনসন একের পর এক ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিচ্ছেন যা দলের জন্য ক্ষতিকর। রাড বলেছেন তিনি জানেন না আসলে কে সরকার চালাচ্ছে।
I don't think the cabinet is having proper discussions about policy. The issue of prorogation we were told on the morning rather than being a proper discussion. I would like to know where proper discussions take place.
বরিস জনসনের উপর পদত্যাগের চাপ ক্রমেই বাড়ছে, যদিও তিনি বলেছেন নর্দমায় মরে পড়ে থাকবেন তবুও পদত্যাগ করবেন না। এর মধ্যে বেশ কিছু আইনগত দিক নিয়ে জনসনের উপদেষ্টারা সলা পরামর্শ করছেন, বিশেষ করে এমন কোনো আইন করা যায় কি না যাতে করে এমপিরা দলের বিরুদ্ধে ভোট না দিতে পারেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে এমনটা করলে একটি আইনগত ও সাংবিধানিক সংকট তৈরি হবে। ব্রেক্সিট বিলম্বিত হোক এটা কোনো অবস্থাতেই মানতে রাজি নন বরিস জনসন। তিনি এখন এই বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রেক্সিট নিয়ে ব্রিটেন জুড়ে যখন টালমাটাল অবস্থা তখন ফ্রান্স জানিয়ে দিয়েছে ব্রিটেন যদি সমঝোতায় না পৌঁছে ইউ থেকে বের হতে আরও সময় চায় তাহলে তারা তার বিরোধিতা করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বর্তমান অবস্থায় সময় বাড়ানোর বিপক্ষে মত দিয়েছেন। 31 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট নয় যারা বলছেন তারা কিন্তু নীতিগতভাবে এর বিরোধী নন। তারা জানুয়ারি পর্যন্ত সময় চাচ্ছেন বিষয়টির সম্মানজনক ও গ্রহণযোগ্য সমাধানের জন্য। ওদিকে আগাম নির্বাচন হলেও টরি পার্টি খুব যে একটা ভালো করতে পারবে তাও নয়। সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে পরাজয়ের পাল্লাই ভারী। তাছাড়া দলের ভেতরে অনেকের সুর বেজে চলেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আর এবারে শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। ইরান কর্তৃক অন্য দেশের হয়ে যুদ্ধ করা সহ পার্শ্ববর্তী দেশগুলিতে তেল স্থাপনা এবং অন্যান্য পরিকাঠামোর ধ্বংস সাধন এবং এমনকি সাম্প্রতিক সময়ে তেল ট্যাঙ্কার আটক করার মতো ইরানের উস্কানিমূলক তৎপরতা সবই ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC-র কর্মকাণ্ড। IRGC ইরানের একটি আধাসামরিক সংগঠন যার প্রতিষ্ঠাতা ছিলেন পরলোকগত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যার লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরে ভিন্নমত পোষণকারীদের এবং বহিরাগত প্রতিদ্বন্দ্বী যারা 1979 সালের ইরান বিপ্লবের মতাদর্শের প্রতি হুমকি হতে পারে তাদের নির্মূল করে দেয়া। এই 1979 সালের বিপ্লবী ইরানের ইসলামিক রিপাবলিকের জন্ম দিয়েছিল। কুদস ফোর্সের সহায়তায় ইরানের প্যারামিলিটারি সংগঠন IRGC এখন ইরানের প্রধান সংগঠন, যারা ইরানের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযানের নির্দেশনা ও পরিচালনা করে থাকে। যে কারণে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর ১৯১৯ সালে IRGC-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করে এবং যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর যাকে বিশেষভাবে চিহ্নিত বিশ্বব্যাপী সন্ত্রাসী সংস্থা বলে স্বীকৃতি দেয়। IRGC সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তাদের হয়ে কাজ করতে বিভিন্ন সংগঠনে প্রশিক্ষণ, অর্থায়ন এবং তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত করে থাকে। ইরান বিষয়ে পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর শীর্ষ পরামর্শদাতা ব্রায়ান হুক বলেন, ইরান এসব গ্রুপগুলিকে ইরানি বিপ্লবের মতাদর্শ সীমান্তের গণ্ডির বাইরে ছড়াতে এবং বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সহিংসতার বীজ বোনাতে সহায়তা করে থাকে। তিনি বলেন, আমরা এসব তৎপরতা বিনষ্ট করতে প্রতিটি কূটনৈতিক এবং অর্থনৈতিক পন্থা অবলম্বন করব, যে কারণে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম, কুডস ফোর্স সহ IRGC ও তার শাখা প্রশাখার অর্থনৈতিক কর্মতৎপরতা বিঘ্নিত করা সম্পর্কিত তথ্যের জন্য ১ কোটি ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে। যে কেউ তেলের বিনিময় অর্থ অর্থ হস্তান্তরণ, এসব সংস্থা সম্পর্কিত তথ্য, আর্থিক সংগঠন এবং যেসব ব্যক্তি বা সংস্থা IRGC-র সঙ্গে লেনদেনে নিয়োজিত তথা IRGC-র হয়ে আন্তর্জাতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এসব তথ্য দিতে পারবেন, তারাই এই পুরস্কারের দাবিদার হতে পারেন। রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম কি পন্থা এবং কোথায় IRGC সংস্থা অর্থপ্রাপ্তি এবং তা লুকিয়ে রাখে এবং কি পন্থায় সে অর্থ বিভিন্ন প্রাপকের কাছে হস্তান্তর করে সেসব নির্ভরযোগ্য তথ্য এবং কর্মকাণ্ড সম্পাদিত তথ্য জানতে আগ্রহী কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য জানতে আগ্রহী আপনাদের কাছে এসব তথ্য জানা থাকলে ওয়েবসাইট www.reversforjustice.net অথবা ইমেইলে info@reversforjustice.net ঠিকানায় জানাতে পারেন। এছাড়াও এসব তথ্যাদি নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনসুলেটের আঞ্চলিক অফিসারকে জানাতে পারবেন। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। সুইডেনের বিষয়ে গ্রেটা থর্নবার্গ, ১৬ বছরের এই কিশোরী বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কারণে। বিস্তারিত শুনুন সফিউল আলম মাসুদের কাছে।
১৫ দিনের জলপথের পাড়ি শেষ করে নিউ ইয়র্কে পৌঁছেছে জলবায়ু নিয়ে আন্দোলনকারী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর সে জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দেবে। সুইডেন থেকে বিমানে নিউ ইয়র্ক পৌঁছানো অনেক সহজ হলেও সে পথে যায়নি গ্রেটা। যাত্রাপথে এতটুকু কার্বন দূষণ যাতে না হয় সেজন্য পরিবেশ সচেতন কিশোরী বেছে নিয়েছিল পালতোলা বড় নৌকা। সৌর প্যানেল থেকে সৌর বিদ্যুৎ নিয়ে এবং জলের নিচে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুতের শক্তিতে ওই জলযানকে চালানো হয়। অটলান্টিক পেরিয়ে যখন ১৬ বছরের এই কন্যার নৌকা ব্রুকলিনের কোনিদ্বীপে পৌঁছয়, তখন সেখানে সাংবাদিক আর শুভাকাঙ্ক্ষীদের ভিড়। ৫৫০০ কিলোমিটারের পথ পেরিয়ে আসা কিশোরীকে ঘিরে ছবি তোলার ধুম। সকলেই চিৎকার করে স্বাগত জানিয়েছে গ্রেটাকে। পৌঁছানোর আগে গ্রেটা নিজে একটি দূরের আলোমাখা ঝাপসা ছবি টুইটারে পোস্ট করে লিখেছে, ল্যান্ড, দ্বীপের আলো আর অদূরে নিউ ইয়র্ক সিটি। তীরে পৌঁছানোর কিছুটা আগে থেকেই তার নৌকার পাশে হাজির হয় জাতিসংঘের ১৭টি ছোট নৌকার ঝাঁক। কার্বন দূষণ পুরোপুরি কমাতে যে কিশোরী এত উদগ্রীব, তার আমেরিকার মাটিতে পা রাখার খবরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। জলবায়ু পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে প্রেসিডেন্ট অবশ্য তার অবস্থানের জন্য অনেকদিন আগে থেকেই সমালোচিত হয়েছেন গোটা বিশ্বে। গ্রেটা এবার তাঁর দেশে পরিবেশ রক্ষার বার্তা দিতে এসেছে, তাই সকলের আগ্রহ তুঙ্গে। গত 14 আগস্ট দক্ষিণ ইংল্যান্ডের প্লাইমাউথ থেকে ছেড়েছিল গ্রেটার নৌকা। নিউ ইয়র্ক হারবারে পৌঁছানোর পর সেখানে সবার প্রশ্নের কোনো অন্ত ছিল না। এ সময় উপস্থিত সবাইকে গ্রেটা বললেন,
খুব অবাক লাগে, সবাই আমাকে সব সময় ডোনাল্ড ট্রাম্পের কথা জিজ্ঞেস করে। তার জন্য আমার বার্তা হচ্ছে বিজ্ঞানের কথা শুনুন, কিন্তু তিনি তো তা করেন না। আমাকে প্রশ্ন করলে আমি যেটা সবসময় বলি, বায়ু পরিবর্তনের ব্যাপারে যে সংকট, যে জরুরি প্রয়োজন, সে ব্যাপারে কেউ যখন তাকে বোঝাতে পারেনি, আমি কেমন করে তা করব। আমি এখন তাই চেষ্টা করব সচেতনতা বৃদ্ধি করতে, এবং লোকজন উপলব্ধি করবেন যে এটা কত বড় একটা সংকট।
12 বছর বয়সে অ্যাসপারগার সিন্ড্রোম বা সামাজিকভাবে যোগাযোগ স্থাপনের অসুবিধা সংক্রান্ত এক জটিল অসুখ ধরা পড়েছিল এই কিশোরীর। 2018 সালের অগস্ট থেকে তার আন্দোলন শুরু হয়, প্রথমে স্কুলে এবং তারপর সুইডিশ পার্লামেন্টের বাইরে বসে জলবায়ু পরিবর্তন নিয়ে বার্তা দেওয়া শুরু করে সে। সারা বিশ্বের স্কুল শিক্ষার্থীদের পাশে পেয়ে জোরদার হয় তার আন্দোলন। শুরু হয় ফ্রাইডেজ ফর ফিউচার।
This prize is not only for me, this is for the whole Fridays for Future movement, because this we have achieved together.
2018-র 20 আগস্ট স্কুল থেকে যে পথ চলার শুরু, তার এক বছর পার করে নৌকা থেকেই বার্তা দিয়েছে গ্রেটা। তবে এভাবে নিউ ইয়র্ক আসার জন্য গ্রেটার সমালোচনাও হয়েছে বিস্তর। কেন সে জেদ ধরে বসে আছে, নৌকা করেই আসবে, তা নিয়েও আপত্তি জানিয়েছেন কেউ কেউ। অনেকের দাবি, গ্রেটার ওই নৌকা ইউরোপে ফেরাতে আবার বেশ কয়েকজনকে উড়ে যেতে হবে নিউ ইয়র্ক। গ্রেটা অবশ্য জানায়নি সে কিভাবে ফিরবে। 23 সেপ্টেম্বর জাতিসংঘের শীর্ষ সম্মেলন শুরু, সেটা সেরে ডিসেম্বরে আরও একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা তার। মাঝে ক্যানাডা, মেক্সিকো এবং চিলিতে গিয়ে সে পরিবেশ নিয়ে একাধিক কর্মসূচিতেও যোগ দেবে। গেল শুক্রবার থুনবার্গের সাথে শত শত তরুণ তরুণী জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার দাবি জানায়। এ সময় তরুণদের পাশাপাশি সারা বিশ্বের বড়দেরও আগামী 20 সেপ্টেম্বর তাঁদের সাথে আন্দোলনে সামিল হবার অনুরোধ জানায় তারা। থুনবার্গ 23 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে জলবায়ু বিষয়ে ভাষণ দেবে। গ্রেটা তার ভাষণে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির জন্য যারা দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বৃষ্টি অরণ্যকে বাঁচাতে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতিও আহ্বান জানাবে।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মাপাড়ের গঙ্গাপাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। আফ্রিকার জঙ্গল থেকে জোর করে ধরে শেকলে বেঁধে কাঠের নৌযানের খোলের ভেতর দাঁড় চালানোর কাজে জোর করে অংশ নিতে বাধ্য করে আমেরিকার উপকূলে নিয়ে আসা হয়েছিল যে মানুষগুলোকে আজ থেকে প্রায় 400 বছর আগে। সেই তারাই এখন নিজেদের শেকড়ের সন্ধানে, শেকড় বিচ্ছিন্ন শেকলের বাঁধনে আটকিয়ে এসেছিল তারা যে এ নতুন দুনিয়া আমেরিকার পণ্য হয়ে। সেই তারাই এখন নিজেদের আদি ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখতে অনুষ্ঠানাদি করছেন, স্মৃতিচারণ করছেন, স্মৃতিতর্পণে নিজেদেরকে নতুন চেতনার দর্শনে খুঁজে পেতে চাইছেন। আজকের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের পূর্ব উপকূলবর্তী আজকের হ্যাম্পটনে এসে ভিড়েছিল ইংরেজ জলদস্যুদের একটি নৌযান, সেই ১৬১৯ সালে জনাভিষেক কৃষ্ণাঙ্গ তথাকথিত দাসকে নিয়ে। নিছকই খাদ্যের সন্ধানে, খাদ্যের বিনিময়ে ওই পাইরেট শিপের কর্তা উপনিবেশবাদী জন রলফ বিক্রি করেছিল ওই জনাবিশ কৃষ্ণাঙ্গ মানুষকে। ওই ওখান থেকে শুরু আমেরিকার ইতিহাসের এক অন্ধকারাচ্ছন্ন বিকৃত ইতিহাস দাসপ্রথার। যারা এসেছিলেন তাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা কিন্তু পিতৃপুরুষদের ওই অতীতটাকে কালিমাচ্ছন্ন অবস্থায় চাপা দিয়ে রাখতে চাননি, ওই অতীতটাকে স্মৃতির উজ্জ্বল আভায় উদ্ভাসিত করে, মহিমান্বিত করে, জাগিয়ে চাগিয়ে সোচ্চার উদ্ভাসিত বর্ণিল ছটায় স্বর্ণালী আখরে বেঁধে রাখতে শেকল বাঁধা অতীত প্রজন্মের ইতিহাসকে চেয়েছেন তারা। এই সপ্তাহ দুই আগেই শনিবারের এক প্রভাত বেলায় ভার্জিনিয়া রাজ্যের হ্যাম্পটনের রবি করজ্জ্বল সৈকত বেলায় আজকের আমেরিকার এক গুচ্ছ কৃষ্ণাঙ্গ আমেরিকান নারী পুরুষ জমায়েত হয়েছিলেন অতলান্তিকের লোনা জলে স্নান করে, শুদ্ধি স্নান সেরে অভিসিঞ্চন করে সেদিনের সেই অতীত পুরুষদের প্রতি শ্রদ্ধা ভরে হৃদয়ের অর্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে। বিবেকচাঁদ জিজ্ঞাসা তুলে ধরলেন, এ প্রক্ষালন, এ অজু শুদ্ধি স্নান তো এদের নয়, এ অন্যায়, এ ঘোর অনাচার করেছিল যারা, শুদ্ধি স্নান তো করা দরকার তাদের। কিন্তু না, ভাবনা দর্শনের সুস্থিত অস্থিবাচক ব্যাখ্যায় আজকের আমেরিকার কালো মানুষগুলো সেদিনের সে মসিমাখা দিনগুলোকে উজ্জ্বল আভায় উদ্ভাসিত করে ধরে রাখতে চান, এ দেশকে একটু একটু করে তাদের পূর্বপুরুষেরা যে গড়ে তুলেছেন তারই দর্পণের প্রতিবিম্বিত প্রক্ষেপণে তারা শনিবারের সে প্রথম সূর্যের কিরণচ্ছটায় উজ্জ্বল জ্যোতির্ময় করে রাখতে চেয়েছেন। আজকের প্রার্থনার মূল সুর এটাই, অন্য কিছু নয়। আমেরিকা একটা বিশাল দেশ, নিচে দক্ষিণে অতলান্তিক সমুদ্র, পশ্চিমে প্রশান্ত মহাসাগর বেষ্টিত দেশটিতে ৬৫ লক্ষ কিলোমিটার সড়ক পথ রয়েছে, রয়েছে ২২ লক্ষ মাইল কাঁচা পথ। এ দেশে প্রতিটি পরিবারে গড়ে প্রায় ৩টি করে মোটরযান রয়েছে বলে মনে করা হয়। দেশের জনসংখ্যা প্রায় ৩০ কোটি। এখানে প্রথম যখন এসেছিলাম সেই ৮০ দশকের প্রথম ভাগে, কোথায় যেতে হলে বন্ধুর বাড়ি বা কোনো অনুষ্ঠানে অথবা কোনো সংবাদ সংগ্রহের কাজে কাগজে আগেভাগে লিখে নিতাম কোন পথ ধরে কোন বাঁকে পৌঁছিয়ে ডান না বামে বাঁক নিতে হবে, বিস্তারিতভাবে সেসব লিখে নিতাম। আমি শুধু নয়, সবাই সেটা করতাম আমরা নিয়ম মাফিকভাবে। এখন আর ওসব দরকার হয় না, এখন জিপিএস সাহেবই ওসব করে দেয় সবার জন্যে। এই জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, উপগ্রহ নির্ভর নিয়ন্ত্রিত নেভিগেশন সিস্টেম বা নির্দেশনা দেয় পথ, গন্তব্য নির্ণায়ক ব্যবস্থা, যাতে প্রতিটি বাঁকে পথের যেখানেই দিক বদল দরকার সেখানেই কথায় বা অঙ্কন রেখায় বলে দেওয়া হয় কোন দিকে যেতে হবে। কিন্তু এরপরেও কথা রয়েছে কিছু, সমস্যা খিটিমিটি রয়েই গিয়েছে কিছু কিছু এরপরেও। বললেন এদেশে, এই রাজধানী ওয়াশিংটনে ৪৬ বছর ধরে ক্যাব চালাচ্ছেন, ট্যাক্সি চালাচ্ছেন এমনি একজন, মোহাম্মদ আল কাবিল। ওয়াশিংটন ডিসিতে ক্যাব চালানো শুরু করেছিলেন ইনি ১৯৭৩ সালে। ওই সময় তিনি গাড়ি চালাতেন ম্যাপ দেখে দেখে, ইয়েলো পেজের দিক নির্দেশনা বইয়ের মদত নিয়ে সওয়ারি সংগ্রহে যেতেন বা সওয়ারিকে পৌঁছিয়ে দিতেন। এখন কেউ ট্যাক্সির জন্য ফোন করলে বা কাউকে অজানা কোনো গন্তব্য পৌঁছিয়ে দিতে হলে, আর সবার মতো তিনিও ওই জিপিএস ব্যবহার করেন ঠিকই, তবে অসুবিধে হয়। এরপরেও কিছু কথা রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে এই ওয়াশিংটন ডিসিতেও যেখানকার গলিঘুঁজি এই জিপিএসের আওতার বাইরে হলে, সেসবের অথবা সড়ক বদলির হেরফের হলে বা নতুন কোনো নির্মাণ ব্যবস্থা খাড়া হলে যে অবস্থার পরিবর্তন হয় সেরকম ক্ষেত্রে। তবে হ্যাঁ, ওই যে বলে না পুরনো চাল ভাতে বাড়ে, ওই প্রবাদের সুবাদেই বলা যায় মোহাম্মদ আল কাবিলের যে অভিজ্ঞতা তাতে উনি ঠিকঠাকই আন্দাজ করে নেন নির্দিষ্ট গন্তব্যটা ঠিক কোথায় হবে, নতুন যাত্রী ওঠাতে কোথায় গিয়ে হাজির হতে হবে তাকে। অভিজ্ঞতার সত্যিই কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বাণিজ্য লড়াই চলছে এখন, তারই প্রেক্ষাপটে ওয়াশিংটনের চিড়িয়াখানায় চীন থেকে নিয়ে আসা সাদা মাথা কালো শরীরের যে ভালুক জাতীয় প্রাণী বা প্যান্ডা রয়েছে তার কি হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ত্রাণ হিসেবে আমেরিকার প্রতি কৃতজ্ঞতা স্বীকারে দুটি প্যান্ডা পাঠিয়েছিল চীন 2000 সালে নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায়। এরপর 1972 ফেব্রুয়ারিতে বেজিংয়ের এক নৈশ ভোজে তদানীন্তন ফার্স্ট লেডি প্যাট্রিসিয়া নিক্সন কথা প্রসঙ্গে চীনের তখনকার প্রধানমন্ত্রী চৌ এন লাইকে বলেছিলেন তার খুবই পছন্দের একটি প্রাণী হল প্যান্ডা। ব্যাস, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে শীতলতার উপশম ঘটিয়েছিল ওই প্যান্ডার উপহার। ওই বছরই এপ্রিল মাসে দুটি অল্পবয়সী প্যান্ডা নারী প্রজাতির লিংলিং এবং পুরুষ প্যান্ডা সিংসিং চলে এসেছিল যুক্তরাষ্ট্রে। লিংলিং মারা যায় 1992 সালে, 1999 মৃত্যু হয় সিংসিংয়ের। চীন দুটি প্যান্ডা মেইশিয়াং এবং তিয়ান তিয়ানকে $1 কোটি লিজে পাঠিয়েছিল 10 বছরের জন্য 2000 সালে। 2011 এবং 2015 অতিরিক্ত চুক্তি হয়েছিল ওই প্যান্ডার দ্বয়কে ওয়াশিংটনে রাখার লক্ষ্যে। এ অবধি মেই সিয়াংয়ের যেসব বাচ্চা হয়েছে তার মধ্যে বেঁচে আছে দুটি পুত্র সন্তান তাইশান আর বেইবেই, বেঁচে আছে এক কন্যা বাওবাও। এই আসছে 7 ডিসেম্বর লিজের মেয়াদ উত্তীর্ণ হবে। প্রশ্ন দেখা দিচ্ছে বর্তমান চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য লড়াইয়ের প্রেক্ষাপটে এই প্যান্ডালিজ পরিস্থিতি কি দাঁড়াবে। বিবেক মিয়া জবাব দিলেন, দেখোই না কি হয়, তিষ্ঠ ক্ষণকাল। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আর এবারে আসুন ক্রীড়াঙ্গনের খবর শোনা যাক আহসানুল হকের কাছে।
ধন্যবাদ। ক্রীড়াঙ্গনের খবরে প্রথমেই থাকছে ক্রিকেটের খবর। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট চলছে, চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ 262 রান পিছিয়ে আছে। এই টেস্ট ম্যাচে যদি তাদেরকে জয় ছিনিয়ে নিতে হয় তাহলে 4 উইকেট হাতে আছে, 262 রান বাকি। একটা বেশ কঠিন একটি কাজ বাংলাদেশের সামনে এখনও বাকি রয়েছে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। একটু মনে করিয়ে দিতে চাই যে আফগানিস্তান প্রথম ইনিংসে করেছিল 342 এবং 102 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রহমত শাহ। তাইজুল ইসলাম বাংলাদেশের পক্ষে 4 উইকেট নিয়েছিলেন, তিনি 116 রান দিয়ে 4টি উইকেট নিয়েছিলেন, প্রচুর রান দিয়েছিলেন। এরপর ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র 205 রানে অলআউট হয়ে গিয়েছিল, 52 রান করেছিলেন মমিনুল হক। মোসাদ্দেক হোসেন 48 রানে অপরাজিত ছিলেন এবং আফগানিস্তানের যে দুজন বলার বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর চড়াও হয়েছিলেন, 5 উইকেট তুলে নিয়েছিলেন রশিদ খান, মোহাম্মদ নবী নিলেন 3টি উইকেট যথাক্রমে 55 এবং 56 রান দিয়ে। এরপর আফগানিস্তান ব্যাট করতে এসেছিল এবং ইব্রাহিম জারদান 87 রান করেন, 50 রান করেন আসগার আফগান এবং বোলিংয়ে সাকিব 3টি উইকেট নিয়েছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 136 রান 6 উইকেট পড়ে গেছে, 30 রানে প্রথম উইকেট পড়ে এবং 78 রানে 3 উইকেট পড়ে যায়, 82 রানে 4 উইকেট, 106 রানে 5 উইকেট, 125 রানে 6 উইকেট। আজকে আমার সাথে খেলার খবরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুজন সদস্য ইউসুফ রহমান বাবু এবং নাজমুন্নুর রবিন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ প্রবল চাপের মুখে, ইসুফ ভাই আপনার কাছে প্রথম আসতে চাই, এই অবস্থা কেন হলো বাংলাদেশের এবং এর থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা?
আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অধিনায়ক সাকিবুল হাসানের কমেন্ট। সে বলেছে যে পিচটা আমাদের মন মতো পিচ হয়নি। তো আমাদের মন মতো পিচটা কি, স্পিনার ফ্রেন্ডলি উইকেট, ব্যাটিং উইকেট, না ফাস্ট বোলার ফ্রেন্ডলি উইকেট? যদি ফাস্ট বোলার ফ্রেন্ডলি উইকেট থাকে তাহলে আমাদের তো কোনো পেস বোলার টিমে নাই এই খেলাতে। আর যদি স্পিনার ফ্রেন্ডলি উইকেট আমাদের মন মতো উইকেট হয়, আমাদের তো 4টা-5টা স্পিনার এবং খেলাতে দেখা গেল যে আফগানিস্তানের স্পিনাররা আমাদের ব্যাটসম্যানদেরকে আউটপ্লে করেছে, আমাদের স্পিনাররা ওদের কিছু করতে পারেনি। তো মন মতন উইকেটটা কি ধরনের উইকেট এটা কিন্তু আমি বুঝলাম না, এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, সবাই শুধু বলে বাংলাদেশ টিমের ব্যর্থতা, ব্যাটিং এর ব্যর্থতা, বোলিং এর ব্যর্থতা, কিন্তু কথা হচ্ছে কেউ কিন্তু বলছে না যে আফগানিস্তান টিমটা এই ম্যাচের জন্য আমাদের থেকে বেটার প্রিপেয়ার্ড, উইথ বেটার অ্যাপ্লিকেশন, উইথ বেটার অ্যাপ্রোচ, উইথ এন ইন্টেন্স টু উইন। ওরা এসেছে বাংলাদেশকে হারাতে, এবং রাশিদ খান কিন্তু বারবারই একই কথা বলে যে বাংলাদেশকে আমরা টার্গেট করব এবং উইল বি মাচ বেটার দেন বাংলাদেশ। তো কাজেই আমি কিন্তু খুব সারপ্রাইজ না এই রেজাল্টে। দেয়ারফর এটা কিন্তু একটা শুধু একটা বাংলাদেশ ক্রিকেটের ফিউচারের জন্য এটা কিন্তু একটা ডেঞ্জারাস সাইন, কারণ আমরা নিজেরাই জানি না যে আমাদের একটা টেস্ট ম্যাচ খেলতে গেলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, এটা কিন্তু ক্লিয়ারলি প্রমাণিত হয়েছে এই খেলাতে। তো এখন আপনি যদি ডিটেল আপনার প্রশ্ন দিতে পারেন এই খেলা থেকে বাংলাদেশ কিভাবে বেরিয়েতে পারবে, আমার মনে হয় ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে 90% চান্স আমরা বেঁচে যাব। যদি সারাদিনের খেলা হয় এই উইকেটে এই স্পিন অ্যাটাকের এগেনস্টে, লাস্ট বট আপনার এই জুটিটা সাকিব আর সৌম্য ব্যাট করছে, একটা উইকেট নিলে দ্য গেম ইজ ওভার। সো আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ এই খেলাটা থেকে খুব মানে ইট উইল বি এ মিরাকল যদি বেঁচে যায়।
রবিন ভাই আপনি আপনার কি মত?
আমার মনে হয় যে দেখেন সব সময় আমরা একটা নিরাশা ব্যঞ্জক একটা আমরা পজিশন তুলে ধরি, এটা প্র্যাকটিক্যাল, কিন্তু একই সাথে আমার মনে রাখতে হবে যে অ্যাজ এ ক্রিকেটার আমার কিন্তু কোনো সময় মানে দের ইজ নো এন্ড অফ দ্য ডে আর কি, মানে সময় কিন্তু আগামীতেও থাকবেও। আমরা আগেতেও দেখেছি আমরা জিম্বাবুয়ের মতো টিমের কাছে হেরেছি, কেনিয়ার মতো টিমের কাছে হেরেছে, কিন্তু এই থেকে যে প্রয়োজন যেটা দরকার ছিল সেটা হলো যে আমাদের তৈরি হওয়া। আমরা জানি যে আফগানিস্তান কি কৌশল অবলম্বন করবে, আমরা জানি, কিন্তু তারপরে আমরা কেন নিজেদেরকে সেভাবে গড়ে তুলি নাই, কেন হচ্ছে এই কারণে, বিকজ আমরা সেরকম গা করি নাই। আমরা কোনোদিন মানতেও চাই না যে অন্যান্য দলগুলো কি ধরনের প্ল্যান করে আছে, কি স্ট্র্যাটেজি নিয়ে আসছে, কি ধরনের কথা বলে আসছে, সেই অনুযায়ী আমাদের কিন্তু আমাদের রিসোর্সেস গুলো ইউটিলাইজ করার প্রয়োজন ছিল, সেটা হয়নি। কিন্তু আগামীতে যে কোনোদিন হবে না সেটা কিন্তু তা ঠিক না। আমরা আমরা মারমুখী হয়ে কোনো সময় খেলতে পারি, অনেক সময় সাকসেস হতে পারি, কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা কি, আপনার প্ল্যানিংটা কি, আপনার মেইন কোর প্ল্যানিংটা কি, সেটাই হলো কথা। কিন্তু আমরা যা দেখেছি এই ধরনের এই যাবৎ যা আমরা দেখেছি এই ধরনের যদি প্ল্যানিং থাকে কিন্তু আগামীতে আমাদের কোনো আশা নাই, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু তারপরেও আমাকে কেউ ভুল প্রমাণ করতে চায় ওয়েলকাম, আমি ডেফিনেটলি বলতে চাই ইয়েস প্লিজ আমাকে ভুল প্রমাণ করেন, কিন্তু আপনার অ্যাকশন গুলা কি, সেগুলো আপনার প্ল্যানিং ইজ দ্য হাফ অফ দ্য অ্যাকশন। প্ল্যানিং যদি আপনার ভালো থাকে আপনি আফগানিস্তানের মতন টিম হয়েও কিন্তু আপনি মারমুখীও খেলতে পারেন, আপনি ভালো শুধু বোলিং এ না ব্যাটিংও ভালো করে আপনি টিমকে জয়ের দিকে নিয়ে যেতে পারেন। আর ওরা কিভাবে আমাদেরকে টার্গেট করছে এই কারণেই তারা আমাদের উইকনেস গুলো জানে, আমাদের অ্যাটিটিউড গুলো জানে, আর সবচেয়ে বড় কথা কি জানেন সেটা হচ্ছে যে আমাদের ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস, আমরা যে শিখতে রাজি না সেটা বিশেষ ভাবে একটা আমরা দেখতে পাচ্ছি। আপনি কি তুলনা করতে চান প্লেয়ারদের তুলনা করতে পারেন, সেখানে দেখবেন যে প্লেয়ারদের মধ্যে কোনো কোনো আমাদের কোনো অ্যাটিটিউডের কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা সবাই উই ওয়ান্ট টু উইন, ওরা জিতে চাই আমরা জিততে চাই। ওদের অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ওরা অ্যাডমিনিস্ট্রেশন জিতে চায় আমরা জিততে চাই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ওদের মধ্যে পুঁজিটা কি আছে, ওদের সেরকম একটা রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস কি তাদের প্ল্যানিংটা, তাদের তারা জানে কি চাইতে হবে কি না চাইতে হবে, কিন্তু সেটা আফগানিস্তান আমাদের চেয়ে অনেক অনেক ভালো জানে। এখন আমাদের কথা হচ্ছে কি, আমাদের 15-20 বছর হয়ে গেছে কিন্তু আমরা আজ পর্যন্ত যেখানে আমরা জানি যে আফগানিস্তানের মতন টিম সেখানে ওরা কিন্তু একটা না দুইটা লেগ স্পিনার বের করিয়েছে, কিন্তু এই লেগ স্পিনার শুধু টেস্ট ক্ষেত্রে না, ওর তার তার খেলা তার কৌশল সবকিছু আমরা দেখে আসছি, সে কিন্তু সবসময় তাদের বাংলাদেশকে কিভাবে কাবু করবে তাদেরকে একটা মেইন, তাদের টার্গেট গুলো খুব সুন্দর, তারা জানে কি করতে হবে, তারা বলছে না যে আমরা অস্ট্রেলিয়াকে হারাবো, না ওরা জানে যে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমরা বাংলাদেশকে হারাবো, সেইটাকে তারা একটা অ্যাসেট করে নিয়ে আগামীতে এগিয়ে যাবে, সেটা হলো আমার মনে হয়। কিন্তু আমাদের মনে হয় না যে যে বাবুভাই যেটা বলছেন 100% কথা সত্যি, যে যে ধরনের আমাদের ক্যাপিটাল আছে সে থেকে আমাদের কোনো উদ্ধার আছে কিনা সত্যি বলা সম্ভব না।
নিশ্চয়ই খুব সংক্ষেপে আমরা দেখলাম যে প্রথম ইনিংসে বাংলাদেশে ওপেন করলেন সাদমান এবং সৌম্য, কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা গেল যে বাংলাদেশের ওপেনিং জুটি বদলে দেওয়া হলো, লিটন দাস ওপেন করলেন এবং সাদমান বহাল রইলেন, সৌম্য অনেক শেষের দিকে চলে গেছে, এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে ইউসুফ ভাই।
এটা কোনো এক্সপ্লেনেশন নাই, এটা শুধু একমাত্র ক্যাপ্টেন জানে। কনসিস্টেন্টলি একটা ইনিংসের পরে আপনি ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দেন, এটা কিন্তু একটা খুব একটা নেগেটিভ এফেক্ট হয় প্লেয়ারটার উপরে। এখন আপনার সেট ওপেনিং প্লেয়ার যদি প্রথমে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে সৌম্য সরকার এবং সাদমানকে আমরা স্টার্ট করব, সেকেন্ড ইনিংসে তো তাই করা উচিত ছিল, তার মানে কি আমরা সৌম্য সরকারের উপরে কনফিডেন্সটা ওরকম নেই। তো আপনি সৌম্য সরকারকে নিয়ে আসছেন যখন আপনার 6টা উইকেট চলে গেছে নাম্বার 8-এ, সৌম্য সরকার কি টিমের জন্য নাম্বার 8-এ ব্যাটিং ডিজার্ভ করে? নাম্বার 8-এ তো আরো সমস্যা হবে, কারোর ফুটওয়ার্ক নাই, এই স্পিনারের এগেনস্টে খেলা ইজ নট ইজি। তো এটা যে কেন চেঞ্জ করা হলো বা একটা ক্যাপ্টেনের মাইন্ডসেটে কি প্ল্যান আছে, এটা শুধু ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টই জানবে। কারণ আমরা দেখেন
জি
ওই যে একটা কথা কিন্তু আপনি খেয়াল করবেন, অলরাউন্ডার্স ডু নট মেক এ টিম। একটা টিমে যদি আপনার 4-5 অলরাউন্ডার খেলান হু ক্যান ডু আ লিটল বিট অফ বোথ, ওরা কিন্তু দে উইল নেভার হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। আর আপনি দেখবেন উইনিং সাইডস কিন্তু অলরাউন্ডার হয়তো একটা থাকবে বাট মেজরিটি অফ দেম ডিপেন্ড অন 5 or 6 ব্যাটসম্যান এবং 4 স্পেশালিস্ট বোলার, এইভাবে তারা ম্যাচ জিতে। আমাদের যেভাবে আছে আমরা সবাইকে বলি আছে ঠিক আছে আমরা উই ক্যান ব্যাট আনটিল নাম্বার 10, বাট আমাদের নাম্বার 10 বলতে আমরা হোয়াট আর উই প্রোডিউসিং।
জি খুব সংক্ষেপে জি ইউসুফ ভাই অনেক ধন্যবাদ, খুব সংক্ষেপে আপনাদের দুজনের কাছে আমার একটা টেনিস নিয়ে একটুখানি কথা বলতে চাই। আমরা দেখলাম যে দুটো প্রজন্মের খেলা চলছে এবার ইউএস ওপেন টেনিসে, গতকাল মেয়েদের ফাইনালে আমরা দেখলাম 19 বছরের কিশোরী আন্দ্রিস্কু, ক্যানাডার বিয়াঙ্কা আন্দ্রিস্কু, তিনি পরাজিত করলেন সেরেনা উইলিয়ামসকে, 37 বছর বয়সকা সেরেনা উইলিয়ামস ফাইনালে স্ট্রেইট সেটে পরাজিত হয়েছেন। আজকে কিছুক্ষণ পরে যে খেলাটি হবে সেখানেও দুটো প্রজন্মের খেলা হবে, রাফায়েল নাদাল 33 বছর বয়স্ক এবং 23 বছর বয়স্ক রাশিয়ার মেদভেদেভ। ইউসুফ ভাই আপনি তো নিউ ইয়র্কেই থাকেন, ইউএস ওপেন টেনিস আপনার একেবারে ঘরের দরজায় হয়, খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে
দেখেন গতকালকে যে ফাইনাল হয়েছে এখানে প্রমাণিত হয়েছে সিম্পল ইউথ এন্ড স্কিল ওভার পাওয়ার্ড এক্সপিরিয়েন্স। সেরেনা উইলিয়ামস এর এক্সপিরিয়েন্স যাই বলেন, আর রিয়ানার ইউথ তো আছে, পাওয়ার এন্ড ইউথ এন্ড হার স্কিল, সো ইট ওয়াজ প্রুভ শি ওয়াজ ভেরি পাওয়ারফুল প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার, তো ও কোনো নার্ভ তাকে ডিস্টার্ব করেনি, সো ইট ইজ আ গুড ভিক্টরি ফর হার ফার্স্ট ভিক্টরি। আপনার রাফা এবং মেদভেদেভের যে খেলাটা, রাফা এবং সেরিনার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে রাফা ইজ আ ওয়ার্ক হর্স, দ্য লঙ্গার দ্য ম্যাচ দ্য বেটার হি ইজ, সো রাফার জন্য কিন্তু ওই এইচ উইল নট বি আ ফ্যাক্টর, কারণ ও কিন্তু খেলেই লম্বা। আপনার দেখেন ওর ম্যাক্সিমাম উইনস হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, যেখানে একটা ক্লে কোর্টে লং র্যালিজ হয়, যেখানে লং র্যালি যেখানে স্ট্যামিনার বেখানে আমি রাফাকে আপনার ওটাতে আই উইল গিভ হিম দি এজ।
ধন্যবাদ ধন্যবাদ ইউসুফ,
আজকের ম্যাচটা এক্সাইটিং ম্যাচ হবে,
চমৎকার, ধন্যবাদ ইউসুফ ভাই। রবিন ভাই আপনাকেও ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে, খেলার খবর আজ এ পর্যন্তই,
ধন্যবাদ।
কোনো কোনো শিল্পীর কোনো দেশ থাকে না, কোনো কাল থাকে না, কোনো পিছু টান থাকে না, তারা আসেন জগতের সব মানুষের জন্যে, নবীন প্রবীণ এমনকি অনাগতদের জন্যেও।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য।
আজকের এই দিনে তেমনি এক শিল্পীর জন্ম হয়েছিল যার গান, যার গানের কথা, সুর অসমের সীমানা পেরিয়ে বাংলার শ্রোতাদের হৃদয়ে হরণ করে ভারতের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের সঙ্গীত ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই শিল্পীর নাম ভূপেন হাজারিকা।
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে।
আসছে শনিবার আমাদের বেতার অনুষ্ঠানে শিল্প সাহিত্যের আসরে আমরা স্মরণ করব এই শিল্পীকে, তার সৃষ্টিকে। সবার আমন্ত্রণ রইল।
লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হুসেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে একজন আমেরিকান সৈন্য সহ 12 জন নিহত হওয়ার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিতব্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি ও শীর্ষ তালিবান নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন। বলেছেন, তালেবান অন্যায় ও ভুলভাবে লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তিনি বলেন, এই অতি গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার সময়ও যদি তালেবান যুদ্ধবিরতির সিদ্ধান্ত রক্ষা না করতে পারে তাহলে তাদের সঙ্গে সমঝোতা আলোচনার কোনো মানে নেই। এদিকে সন্ত্রাসী গোষ্ঠীর অব্যাহত হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সিএনএনে দেয়া বক্তব্যে পম্পেও বলেন, তাদেরকে পুরস্কৃত করবার আগে, তালিবান নেতাদের সঙ্গে বসবার আগে যুদ্ধ প্রমাণ ওই দেশটিতে তারা যে প্রতিজ্ঞা রক্ষা করতে পারে সেই প্রমাণ তাদের দিতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র এবং তালিবান নেতাদের সঙ্গে প্রায় 1 বছরব্যাপী বিভিন্ন সময়ের শান্তি বৈঠকের বেশ অগ্রগতি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের নিন্দা করেছে আফগান তালেবান। পশতু ভাষায় এক বিবৃতিতে তালেবান কর্তৃপক্ষ বলেছে, দোহা শান্তি আলোচনার অগ্রগতি হিসেবে দুই পক্ষের সম্মতিতে 23 সেপ্টেম্বর যে পরবর্তী পদক্ষেপ শুরু করবার কথা ছিল তাতে ছেদ পড়েছে। হ্যারিকেন ডরিয়ান কানাডার নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রেডরের দিকে ঘুরে আটলান্টিকে পড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় হ্যারিকেন সেন্টারের মতে ডরিয়ান রবিবারের মধ্যেই তীব্রতা কমে দুর্বল হয়ে পড়বে। শনিবারই কানাডার আটলান্টিক উপকূলে আঘাত করেছে নোভা স্কটিয়ার প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্সের উপকূলীয় এলাকায়। এর আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হংকংয়ের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহায়তা কামনা করেছেন হংকংয়ের গণতন্ত্রকামী মানুষেরা। রবিবার যুক্তরাষ্ট্র কনসুলেটের সামনে জড়ো হয়ে হাজার হাজার মানুষ হংকংয়ের সংকট সমাধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতিবাদকারীরা অনেকে আমেরিকান পতাকা হাতে নিয়ে মিছিল করে যুক্তরাষ্ট্র কনসুলেটের সামনে যান। গত জুন মাসে এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংবাসী প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছিলেন। বিভিন্ন সময়ে বিক্ষোভে পুলিশি অভিযান হয়েছিল, অনেকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাদের দাবির সঙ্গে যুক্ত হয়েছিল পুলিশি অভিযানের এবং বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি। এছাড়া তারা দাবি করেন তাদের নিজেদের মতো নেতা নির্বাচনের দায়িত্ব তাদের হাতেই ছেড়ে দিতে হবে। ব্রেক্সিট চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক নন এই অভিযোগ তুলে ব্রিটেনের দায়িত্বে থাকা কনজারভেটিভ পার্টির এক মন্ত্রী পদত্যাগ করেছেন। ওয়ার্ক অ্যান্ড পেনশন মন্ত্রী অ্যাম্বার রাড বলেছেন, ব্রেক্সিট প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন করতে হবে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না বরিস জনসন। রাড বলেন, কোনো চুক্তির ব্যাপারে কাজ করবার কোনো প্রমাণ মিলছে না, কোনো আনুষ্ঠানিক আলোচনাও করছেন না তিনি। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য বিরোধ মেটাতে অর্থপূর্ণ কোনো আলোচনা না হওয়ায় দিন যত গড়াচ্ছে প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, আবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চীনের শুল্ক আরোপের পাল্টাপাল্টি হুমকির জের ধরে বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে। শুল্ক আরোপে দুই দেশের পাল্টাপাল্টি সিদ্ধান্তের পর চীনে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি কমেছে 22%, আর চীনা পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি কমেছে 16%।
আমাদের সান্ধ্য অধিবেশন আজ এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়দী দাশগুপ্ত, ফেসবুক লাইভ সম্প্রচারে ছিলেন সফিউল আলম মাসুদ, আর প্রকৌশলী ছিলেন আইদিন উৎক। আগামী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেইন হিউসেন এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.